أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
آج ہم اللہ تعالیٰ کے فضل سے
আজ মহান আল্লাহর কৃপায় আমরা ঈদ উল আযহা উদযাপন করছি। পৃথিবীর বেশ কিছু দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে, কোন কোন দেশে ইতিমধ্যে ঈদ হয়ে গেছে। এই ঈদে বিভিন্ন প্রাণী জবাই করা হয়, কোরবানি দেয়া হয়, লক্ষ লক্ষ প্রাণী এই দিনগুলোতে জবাই করা হয়, কোরবানি করা হয়। আর হজের যে আবশ্যকীয় দায়িত্ব রয়েছে, লক্ষ লক্ষ মুসলমানের দায়িত্ব পালন করে এই সকল হাজিদের কোরবানি বা বিভিন্ন পশু যে তারা জবাই করে এর সংখ্যাও লক্ষ লক্ষ বা বেশ কয়েক লক্ষে উপনীত হবে। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ চিন্তা করে না বা ভাবে না যে এই সকল কোরবানি বা পশু জবাই করা বা কোরবানির উপকারিতা কি, শুধু মাংস খাওয়া বা আমন্ত্রণ বা দাওয়াত দেওয়ার জন্য আমরা কোরবানি করি, বা আমরা কি এই কোরবানি মানুষকে এই কথা জানানোর জন্য করে থাকি যে আমাদের এমন আর্থিক প্রাচুর্য রয়েছে, আমরা গরু ছাগল ভেড়া কোরবানির আর্থিক প্রাচুর্য রাখি, সামর্থ্য রাখি। আমাদের কিছু মানুষ বা আমাদের কেউ কেউ যদি হজে গিয়ে থাকে, তারা কি এর জন্য গিয়েছে বা পৃথিবীকে এটি বলার জন্য গিয়েছে যে আমরা হজ করে এসেছি? পৃথিবীর মানুষকে এটি বলার জন্য গিয়েছে যে হজ করে আসার পর এখন আমাদের নামের সাথে হাজি শব্দ যোগ করে কথা বলবে, আমরা এখন হজ করে এসেছি, বা নিজেদের ব্যবসায়িক পার্টনারদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে আমরাও ব্যবসায়িক কার্ড বা বোর্ডে ছাপার জন্য বা হাজি শব্দ লেখার জন্য হজ করেছি। এতটাই কি যথেষ্ট? যার সুবাদে আমরা খোদার নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং তার নির্দেশ মান্যকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব, এই চিন্তাধারা এবং মনোবৃত্তি এমন যাকে আল্লাহ তাআলা কঠোরভাবে রদ এবং প্রত্যাখ্যান করেছেন। আর একটি নীতিগত কথা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে লাইয়ানাল্লাহু লাহুমহা ওয়ালা দামাহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। অর্থাৎ এই সকল কোরবানির রক্ত মাংস আদৌ আল্লাহ পর্যন্ত পৌঁছে না, কিন্তু তোমাদের হৃদয়ের তাকওয়া খোদার কাছে গৃহীত হয় বা খোদা পর্যন্ত পৌঁছে। তাই যে সকল কোরবানি বা পশু তাকওয়ার দৃষ্টিকোণ থেকে জবাই করা হয়, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, যে সকল ঈদ এই কারণে উদযাপন করা হয় যে আল্লাহর নির্দেশ রয়েছে উদযাপনের, কেননা এই কুরবানির ঈদ তোমাদেরকে কুরবানি এবং ত্যাগের রীতি নীতি শিখায়, যা আমাদেরকে খোদার সন্তুষ্টির অধীনে জীবনযাপনের প্রতি মনোযোগ আকর্ষণ করে, সে সকল নির্দেশ নিয়ে ভাবা প্রণিধানের প্রতি মনোযোগ আকর্ষণ করে যা তাকওয়ার মানকে উন্নত করে, সমুন্নত করে। সেই মা, পুত্র এবং পিতার কোরবানি এবং ত্যাগের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে, যারা নিজেদের আবেগ এবং নিজেদের ভালোবাসা অনুভূতিকে পদদলিত করেছেন খোদার সন্তুষ্টির জন্য, যারা সাময়িকভাবে শুধু গলায় ছুরি চালানো এবং গ্রহণের কোরবানি দেননি, বরং অব্যাহতভাবে দীর্ঘকাল তারা কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, যারা পৃথিবীকে শান্তি এবং নিরাপত্তার নীতি এবং রীতি শিখানোর জন্য শুধু নিজেদের আবেগ, অনুভূতি এবং আরামকে জলাঞ্জলি দেননি, স্বদেশ ত্যাগ করেননি, বরং অব্যাহত ভাবে এই দোয়ারত ছিলেন যে আল্লাহ যেন আগত প্রজন্মের মাঝে এমন কোন বিধান এবং ব্যবস্থা করেন যা পৃথিবীর জন্য শান্তি এবং নিরাপত্তার কারণ হবে, যারা তাকওয়ার সেই পথ প্রদর্শনকারী হবে, যা খোদার সন্তুষ্টিকে সবকিছুর পর প্রাধান্য দিয়ে তাকওয়ার উন্নতমান প্রতিষ্ঠার কারণ হবে, যাদের উত্তম আদর্শ সারা পৃথিবীর জন্য চিরতরে পথ প্রদর্শক হবে। অতএব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী এবং সন্তানের কোরবানি এবং ত্যাগের স্মরণে আমরা ঈদ উদযাপন করি এবং হজের হজরূপী ইবাদত করে থাকি। এগুলো কোনো বাহ্যিক কোরবানি নয় বা বাহ্যিক কোনো ইবাদতের বহির প্রকাশ নয়, বরং এক মহান উদ্দেশ্যের প্রতি মনোযোগ আকর্ষণের কারণ। আমরা গরু, ছাগল, মেষ বা গাভীর যেই কোরবানি করে থাকি তা আমাদের স্থূলতা বা মানুষের সামনে এই পুণ্য বা নেকি প্রকাশের জন্য নয় যে অমুক ব্যক্তি অমুক এতটা সুন্দর এবং মূল্যবান আর বড় দামি দুম্বা জবাই করেছে, অমুক ব্যক্তি খুব সুন্দর গাভী কোরবানি করেছে। যদি এই সকল কোরবানি তাকওয়া শূন্য হয়ে থাকে, যদি খোদার সন্তুষ্টির একাগ্র বাসনা এবং দোয়া শূন্য কোরবানি হয়ে থাকে, তাহলে এগুলো প্রত্যাখ্যানের যোগ্য, এগুলো সেভাবেই ধ্বংসের কারণ হয়, যেভাবে অনেক নামাজ ধ্বংস ডেকে আনে। আর খোদার সন্তুষ্টি অর্জনের জন্য যা পড়া হয় না, শুধু দেখানোর জন্য মানুষ তা পড়ে থাকে, হজও আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রত্যাখ্যাত হয় যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করানো হয়। লোক পরম্পরায় এই ঘটনা দেখতে পাওয়া যায় যে এক বুজুর্গ দিব্য দর্শনে এবছর কাদের হজ বা কয়জনের হজ গৃহীত হয়েছে এত সংক্রান্ত আলোচনা করছিল, তাকে জানানো হয়েছে যে এবছর কারো হজ গৃহীত হয়নি। হ্যাঁ, অবশ্য এক ব্যক্তি আছে যে অমুক স্থানে থাকে, তার হজের জন্য না আসা সত্ত্বেও তার হজ গৃহীত হয়েছে। এই বুজুর্গের কৌতূহল জাগে, উৎসাহ জাগে এটি দেখার যে এই ব্যক্তির মাঝে এমন কি যোগ্যতা আছে বা তাকওয়ার এমন কোন মানে তিনি অধিষ্ঠিত যে হজের জন্য না আসা সত্ত্বেও তার হজ গৃহীত হলো। আর এখানে যারা হজে এসেছেন তাদের হজ গৃহীত হয়নি বা হলেও তার কল্যাণে বা তার সুবাদে গৃহীত হয়েছে। এই বুজুর্গ সন্ধানে নেমে যান এবং তালাশ করতে করতে সেই ব্যক্তির কাছে পৌঁছেন এবং বলেন যে আমি এইভাবে স্বপ্ন দেখেছি বা দিব্য দর্শনে আমি জানতে পেরেছি যে আপনার হজ গৃহীত হয়েছে, এমন কি কাজ রয়েছে আপনার যা আল্লাহর এতটা পছন্দ হয়েছে যে ঘরে বসেই আপনি হাজি হয়ে গেছেন। সে ব্যক্তি বলেন যে আমি এক দরিদ্র মানুষ, পাই পাই পয়সা জুড়ে আমি হজের বাসনা পূরণের লক্ষ্যে পথ খরচ একত্রিত করেছি। যাত্রা যখন আরম্ভ করতে যাচ্ছিলাম, একদিন প্রতিবেশীর গৃহ থেকে মাংসের সুগন্ধ আসে। আমার স্ত্রী যিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার মাংস খাওয়ার বাসনা জাগে। অনেক সময় অন্তঃসত্ত্বা মহিলাদের এইভাবে বিভিন্ন খাবারের ইচ্ছা জাগে, কেননা দীর্ঘদিন তিনি মাংস খাননি। আমাদের অবস্থা মাংস খাওয়ার মতো ছিল না। সে মহিলা বলেন, প্রতিবেশী ঘরে মাংস রান্না হচ্ছে, আমি কিছুটা তরকারি আনার জন্য যখন প্রতিবেশীর ঘরে গেলাম, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো ছিল, মাংসের তরকারি চাইতে তিনি দ্বিধা করেননি। এমন নয় যে তাদেরকে জানতেন না, আর এমনিতেই মাংস আনার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। কড়া নেড়ে যখন ঘরের লোকদের দৃষ্টি আকর্ষণ করলেন, মালিকের স্ত্রী দরজায় আসেন, আর আমি আমার স্ত্রীর অনুরোধ তাকে পৌঁছালাম। তিনি বলেন যে এই মাংস আমাদের জন্য বৈধ, কিন্তু আপনাদের জন্য নয়, তাই আপনাকে আমি মাংস দিতে পারি না। আমি জিজ্ঞেস করলাম যে একটু খোলাসা করে বলুন, মাংস আপনাদের জন্য বৈধ, আমাদের জন্য নাজায়েজ, ব্যাপার কি? সে ভদ্রমহিলা বলেন যে বেশ কয়েকদিন থেকে আমরা অনাহারে রয়েছি, বাচ্চারা ক্ষুধায় হাহাকার করছে। আমার স্বামী বাহিরে যান, একটি মৃত গাধা তার চোখে পড়ে, তিনি সেই গাধার কিছুটা মাংস কেটে নিয়ে আসেন, আর যা আমি এখন রান্না করছি। এই উপায়হীনতা আমাদের, আপনাদের নয়। এই হারাম বা নিষিদ্ধ মাংস আপনারা খেতে পারেন না, আপনাদের জন্য অবৈধ। সেই ব্যক্তি বলেন যে প্রতিবেশীর এই বেদনাদায়ক বৃত্তান্ত শোনার পর আমি তাৎক্ষণিক ভাবে আমার গৃহে যাই, হজের জন্য যে পথ খরচ একত্রিত করেছি, জমা করেছিলাম, তা এনে তাদের হাতে তুলে দেই এবং বলি যে এই হারাম মাংস ফেলে দাও আর হালাল মাংস খাও। সেই ব্যক্তি বলেন যে এই হলো আমার কাহিনী। অতএব আল্লাহ তাআলা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত এই চিন্তা চেতনা এবং প্রতিবেশীর অধিকার প্রদানের পর হজে না যাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার হজ গ্রহণ করেছেন। সুতরাং প্রত্যেক ইবাদত এবং কুরবানি তাকওয়ার প্রকৃত চেতনা এবং স্পিরিট চায়, খোদার সন্তুষ্টি সন্ধান আবশ্যক। এছাড়া সমস্ত ইবাদত এবং কুরবানি আর ত্যাগ স্বীকার মানুষের মুখে ছুড়ে মারা হয়। যারা হজে যায় তাদের অবস্থা যে কত নেককারজনক, তার চিত্র হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি যখন হজে গিয়েছি তখন এক যুবকের সাথে পরিচয় হয়। সফরকালেই পরিচিত হন তিনি, সে ভারত থেকেই ইন্ডিয়া থেকেই গিয়েছিল। তিনি বলেন যে হজ চলাকালে আমি দেখেছি যে সে দোয়ার পরিবর্তে, তসবি করার পরিবর্তে চলচ্চিত্রের গান গাইছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি করছো, এটি দোয়ার সময়, দোয়ায় মগ্ন হওয়ার পরিবর্তে কি অপকর্মে তুমি লিপ্ত? সে বলল, আমি নামাজও জানি না, দোয়া কাকে বলে তাও জানি না। ভারতের অমুক শহরে আমার ব্যবসা আছে, কাপড়ের বড় দোকান আছে, বস্ত্র বিতরণ রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বিতায় আরেকজন কাপড়ের সদাগর রয়েছে, সে হজ করে এসেছে, সে দোকানে নিজের হাজির সাইনবোর্ড লাগিয়েছে, নামের সাথে হাজির শব্দ যুক্ত করেছে, মানুষ এখন তার দোকানে যায়। আমার পিতা বললেন তুমিও মক্কা যাও, কিছু জানো বা না জানো অন্তত পক্ষে হাজির সাইনবোর্ড তো আমরা লাগাতে পারবো। আমি এই কারণে এসেছি যেন সাইনবোর্ডে হাজির শব্দ যুক্ত করতে পারি, তো এমন হাজির হয়ে থাকে। মজার বিষয় হলো হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ফিরতি সফরে যখন সে জানতে পারল যে আমি আহমদি, আর এই কারণে যেখানে অন্যান্য মানুষ আমার বিরোধিতা আরম্ভ করে সেও তাদের সাথে যোগ দেয় যে তোমরা বা তুমি কাদিয়ানি, তুমি কাফের, যে নামাজও জানে না, আল্লাহকেও চেনে না, রসুলকেও জানে না, কিন্তু ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবার আগে। এই হলো আজকের অধিকাংশ হজ যাত্রীদের চিত্র বা স্বরূপ। না খোদার অধিকার তারা প্রদান করতে জানে, না আল্লাহর সৃষ্টির অধিকার তারা প্রদান করে, পরস্পর জুলম, অত্যাচার, অন্যায়, হত্যা, খুনাখুনি, সকল প্রকারের অপকর্মে লিপ্ত, কিন্তু এরা মুসলমান। আর আহমদীদের হজের অনুমতি নেই, কারণ আহমদের এক কাফের। তো এরা তাকওয়া শূন্য মানুষ, আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করবেন আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের মান্যকারী, আমাদের সেই স্পিরিট সন্ধানের চেষ্টা করতে হবে, যাই কুরবানির প্রকৃত প্রেরণা এবং চেতনা। এর ব্যাখ্যা হযরত মুসা আলাইহিস সালাম বেশ কয়েক স্থানে করেছেন। এই কথা বা কুরবানির প্রকৃত মর্ম এবং তত্ত্ব কি, এর মান কেমন হওয়া উচিত, এটি ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমরা শুধু একটি কুরবানির মুখাপেক্ষী বা আমাদের একটি কুরবানির প্রয়োজন, তাহলে নিজেদের প্রবৃত্তির মানে নিজেদের আমিকে পদদলিত করা। তিনি বলেন, এমন কুরবানির নাম অন্য ভাষায় ইসলাম। প্রকৃত মুসলমান সে যে নিজের আমিত্বকে পদতলে পিষ্ট করে। তিনি বলেন, ইসলামের অর্থ হলো জবাই হওয়ার জন্য স্বীয় মস্তক অবনত করা, অর্থাৎ পুরো সমর্পণের মানুষের নিজের মস্তক আল্লাহর আস্থানায়, নিজের আত্মা আল্লাহর আস্থানায় সমর্পণ করা। তিনি বলেন, এই প্রিয় নাম অর্থাৎ ইসলাম পুরো শরীয়তের প্রাণ এবং সকল ইসলামিক আদেশ নিষেধের মূল। জবাই হওয়ার জন্য সানন্দে এবং স্বেচ্ছায় মাথা অবনত করা পূর্ণ ভালোবাসা এবং পূর্ণ প্রেমের দাবি রাখে, আর পূর্ণ ভালোবাসা চায় পূর্ণ অন্তর্দৃষ্টি বা পূর্ণ তত্ত্ব জ্ঞান লাভ করা। ইসলাম শব্দ তাই এদিকে ইঙ্গিত করে যে প্রকৃত কোরবানি এবং তের শিকারের জন্য পূর্ণ তত্ত্ব জ্ঞান এবং পূর্ণ ভালোবাসা আবশ্যক, অন্য কিছুর নয়। এদিকেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইশারা এবং ইঙ্গিত করেছেন যে লাইয়ান আল্লাহ লাহুমুহা আলা দিমাউহা আলা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, অর্থাৎ তোমাদের কোরবানি বা জবাইকৃত পশুর মাংস আমাদের কাছে পৌঁছে না বা পৌঁছতে পারে না, আর রক্ত নয়। আমাদের কাছে কোরবানির যা পৌঁছে তা হলো তোমরা আমাকে ভয় করো আর আমার জন্য তাকওয়া অবলম্বন করো, আমার খাতিরে তাকওয়া অবলম্বন করো। অতএব ইসলাম বলা হয় তাকওয়াকে, আর তাকওয়া হলো পূর্ণ প্রেম এবং পূর্ণ আন্তরিকতা ও ভালোবাসার সাথে খোদার সন্তুষ্টি অর্জনের সর্বাত্মক চেষ্টা করা, তার নির্দেশিত পথে চলা, তার আদেশ নিষেধ পূর্ণরূপে মেনে চলা। আর অত্যন্ত স্পষ্টভাবে তিনি কথাও বলেছেন যে ইসলামের ভিত্তি দুটো কথার উপর। গত জুমায় আমি আমার বক্তৃতা খুতবায় বলেছি, একটি হলো আল্লাহর প্রাপ্য অধিকার প্রদান, দ্বিতীয়টি হলো তার সৃষ্টির অধিকার বা প্রাপ্য তাদেরকে দেয়া। এই দুটো অধিকার প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইলকে ত্যাগ স্বীকার করিয়েছেন, এবং এরপর খানা কাবা বা কাবা শরীফ নতুনভাবে নির্মাণ করিয়েছেন। আর এই চেতনা নিজের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে স্থায়ী করার জন্য এই দুই নবী আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। আর এই দায়িত্ব তখন উন্নতভাবে এবং স্থায়ীভাবে পালিত হতে পারে যদি এমন কোন ব্যক্তির জন্ম হয় যিনি এই সকল অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেও ত্যাগ এবং কোরবানির অতুলনীয় এবং অনন্য দৃষ্টান্ত রেখে যাবেন। তিনি দোয়া করেছেন এবং আল্লাহ তাআলার কথা থেকে এটি বোঝা যায়, সাক্ষ্য প্রমাণ থেকে স্পষ্ট হয় যে এমন ব্যক্তি তো পৃথিবীতে অবশ্যই আসবেন। আমাদের দোয়া হলো আমাদের এ সময়কার ত্যাগ এবং কুরবানি এবং দোয়াকে গ্রহণ করো, তো আল্লাহ তাকে আমাদের বংশে প্রেরণ করো। এ ছিল হযরত ইব্রাহিমের দোয়া। আল্লাহ তাআলা এই উভয় নবীর দোয়াগুলো কে গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়েছেন, আর সে মহান রসুল হযরত ইব্রাহিম বা ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছেন, যিনি আল্লাহর অধিকার প্রদানের ক্ষেত্রে উত্তম আদর্শ রেখে গেছেন এবং বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার ইবাদতের অধিকার প্রদানের এমন মানে পৌঁছেন যে আরশের প্রভু বলেন, কুলিন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো আমার নামাজ, আমার ত্যাগ স্বীকার, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু মহান আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাখ্যায় বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বলা হয়েছে, তুমি মানুষকে জানিয়ে দাও যে আমার সমূহ ইবাদত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ মানুষের অবাধ্য প্রবৃত্তি, সৃষ্টি এবং উপকরণের ইবাদতের সাথে কোন সম্পর্ক নেই। ইবাদত প্রবৃত্তি ইবাদত প্রবৃত্তির জন্য নয়, ইবাদত প্রবৃত্তির জন্য নয় বা সৃষ্টির জন্য নয়, অর্থাৎ যারা নিকটাত্মীয় তাদের জন্য নয়, যে উপকরণ রয়েছে উপকরণের জন্য নয়। এরপর বলা হয়েছে আমার কুরবানি বা ত্যাগ স্বীকার সম্পূর্ণভাবে আল্লাহর জন্য, আমার জীবিত থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার মৃত্যুবরণও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই। তিনি বলেন নাসিকা আরবি অভিধানে কুরবানিকে বা কুরবানিকে বলা হয়, নসুক শব্দ যা এই আয়াতের অংশ, সেই নাসিকা শব্দেরই এটি বহুবচন, নসুক নাসিকার বহুবচন। এছাড়া নাসিকা শব্দের দ্বিতীয় অর্থ হল ইবাদত, একটি অর্থ হল কুরবানি ত্যাগ স্বীকার, দ্বিতীয়টি হল ইবাদত। তো এখানে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ ইবাদত এবং কুরবানি উভয়টির ক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন এটি এই কথার দিকে ইঙ্গিত যে পূর্ণ বা নিখুঁত ইবাদত যার উদ্দেশ্য কোনো যার উদ্দেশ্য প্রবৃত্তি নয় বা কোনো সৃষ্টিকে সন্তুষ্ট করা নয়, কোনো উপকরণের দাসত্ব নয়, এমন ইবাদত একটি কুরবানি, আর পূর্ণ কুরবানি হল ইবাদত, অর্থাৎ যা সম্পূর্ণভাবে বা একশতভাগ খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে যেই কুরবানি করা হয় সেটি ইবাদত, আর যেই কুরবানি বা ত্যাগ স্বীকার খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে না সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, তাকর উপর প্রতিষ্ঠিত থেকে যেই কোরবানি করা হয় সেটি ইবাদত গণ্য হয়। অতএব এটি হলো সেই মান, সেই স্ট্যান্ডার্ড যাতে সেই কামেল নবী, সেই সম্পূর্ণ নবী উপনীত ছিলেন, আর এই কামেল আদর্শ এমন সাহাবে রেখে গেছেন যা তার আদর্শ অনুসরণের পদাঙ্ক অনুসরণের চেষ্টা করেছেন, যারা নিজেদের কুরবানি এবং ইবাদতের মানকে অনেক উন্নত পর্যায়ে পৌঁছিয়েছেন। হযরত মসীহ মওউদ ইসলাম এ সম্পর্কে আরো বলেন, সৃষ্টি তার দোয়ার গণ্ডির বাইরে যায় না, বাইরে থাকে না, কিন্তু একটি অবস্থা এমন যাতে ইবাদতের সময় কোনো উপকরণ প্রবৃত্তি বা সৃষ্টি সামনে থাকে না, অপরদিকে এমন অবস্থা রয়েছে যে পর্যায়ে তিনি সৃষ্টির জন্য দোয়া করেন। আমার জীবন মৃত্যু খোদার জন্য, এর ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমত বলেন যে আমার জীবিত থাকা আমার মৃত্যুবরণ সে খোদার সন্তুষ্টির জন্য যিনি সমগ্র বিশ্বজগতের লালন পালনের দায়িত্বরত, অর্থাৎ রব্বুল আলামিনের ব্যাখ্যা এটি। এতে এদিকে ইঙ্গিত রয়েছে যে আমার কুরবানি এবং ত্যাগ স্বীকার সমগ্র বিশ্বজগতের কল্যাণের জন্য, আমার ইবাদত আমার ত্যাগ স্বীকার কোন বিশেষ সৃষ্টি বা কোন সৃষ্টির সাহায্য লাভ করা বা দল গঠন উদ্দেশ্য নয় আমার, বরং সমগ্র সৃষ্টির কল্যাণের উদ্দেশ্যেই আমার সকল কোরবানি আমি দিচ্ছি। অতএব যে ব্যক্তির ত্যাগ শিকার এবং ইবাদত সারা বিশ্বের কল্যাণের জন্য, নিঃস্বার্থভাবে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য যার ইবাদত হয়ে থাকে, এমন ব্যক্তির হৃদয়ের সংবাদকে রাখে যিনি সৃষ্টির বেদনায়, অর্থাৎ যার হৃদয়ে সৃষ্টির বেদনা সবচেয়ে বেশি ছিল, তার হৃদয়ের প্রকৃত ধারণা কে করতে পারে? আর এই অবস্থায় তার অন্ধকার রাতের দোয়াকে সৃষ্টির বেদনায়
তকলিফ কি হদ তক মুবতালা কর দিয়া,
বা তাকে এতটা কষ্টে নিপতিত করেছে যে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা, অর্থাৎ এদের জন্য কি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? এটি ত্যাগ এবং কুরবানের সেই উন্নত মান বা মানদণ্ড যা যেখানে একদিকে সম্পূর্ণভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য ছিল, ইবাদত সম্পূর্ণভাবে খোদার সত্তায় বিলীন হয়ে যেখানে তিনি করেছেন, সেখানে অপরদিকে আল্লাহর সৃষ্টির বেদনাও তাকে উদ্বেলিত করে রেখেছিল। তো কুরবানির বা ত্যাগ শিকারের এই মহান দায়িত্ব সেই মহান রসুল পালন করেছেন, অর্থাৎ বিশ্বজগতের সবার পৃথিবীর সংশোধনের জন্য নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন। আর সৃষ্টির অধিকার প্রদানের অনেক বড় দৃষ্টান্ত এটি, যে নিজের প্রাণকে হুমকির মুখে ঠেলে দেন এদের সংশোধনের জন্য। আরো অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই, এমন দৃষ্টান্ত অন্যত্র খুঁজে পাওয়া ভার। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নসিহত করতে গিয়ে বলেন যে, মুসলমান সে যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই হাদিসকে যদি ব্যাখ্যা করেন আপনি, তাহলে এর অর্থ দাঁড়াবে প্রত্যেক সে ব্যক্তির নিরাপত্তা, প্রত্যেক সে ব্যক্তিকে সে নিরাপত্তা দিয়ে থাকে যিনি শান্তিতে থাকে এবং শান্তি নিশ্চয়তা দিয়ে থাকে। একবার তিনি এক অধিবেশনে বা এক বৈঠকে বলেন যে, ধর্ম হল হিতাকাঙ্ক্ষার নাম। সাহাবারা জিজ্ঞেস করেন যে, কার হিতাকাঙ্ক্ষা, কার মঙ্গল চাওয়া? তিনি বলেন যে, আল্লাহ এবং তার রসুল ও মুসলমান ইমাম এবং জনসাধারণের মঙ্গল কামনা হল ধর্ম। ইসলাম এতটা মানুষের হিতাকাঙ্ক্ষা এবং মঙ্গল কামনা করে, ইসলামের বিরুদ্ধে এই যে অপবাদ যে ইসলাম অসভ্য ধর্ম বা বর্বর ধর্ম, এটি ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী একটি অপবাদ। এতে এই নামধারী মুসলমানদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে বা নির্দেশ রয়েছে, যারা ইসলামের নামে অন্যায় এবং অবিচার করে থাকে, বর্বর আচরণ করে থাকে, তাদেরও নিজেদের অবস্থা কিছুটা খতিয়ে দেখা উচিত। দরিদ্রদের প্রতি সহানুভূতি, তাদের মঙ্গল কামনার এবং তাদের অধিকার প্রদানের ব্যাপারে কতটা সচেতন ছিলেন মহানবী। তিনি বলেন যে, যদি আমার কাছে ওহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ এসে যায়, আমার তৃতীয় দিন উদিত হওয়ার পূর্বেই তা আমি মানুষের মাঝে বিলিয়ে দিতাম বা বিলিয়ে দেব। যুদ্ধনীতির উপর তিনি কত কঠোরভাবে প্রতিষ্ঠিত ছিলেন, বলতেন যে, কাউকে কোন নিরীহ মানুষকে হত্যা করবে না, মহিলা এবং শিশুদের হত্যা করবে না, সন্ন্যাসীদের হত্যা করবে না, ফলবাহী বৃক্ষ কাটবে না, কেননা এই সকল কর্ম শান্তি বিঘ্নিত করার কারণ এবং অন্যের অধিকার খর্ব করার নামান্তর এবং খোদা তাআলাকে অসন্তুষ্ট করার নামান্তর এসব কাজ। আল্লাহ তাআলা যিনি মূর্তিমান শান্তি, যিনি সালাম, এটি তার বৈশিষ্ট্যের পরিপন্থী তার মান্যকারীরা এমন কাজ করবে সেই উদ্দেশ্য থেকে এসব দূরে নিয়ে যায় যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা খানা কাবা বা কাবা শরীফ নির্মাণ করিয়েছেন। আল্লাহ তাআলা কাবা শরীফ সম্পর্কে বলেছেন, ওয়াইযা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, অর্থাৎ
যে আসমান পর আল্লাহ তাআলা কা নাম আসসালাম ভি হে, কে জো আসমান পর আসসালাম
স্বর্গে আসসালাম খোদার ইচ্ছা হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, এর জন্য আবশ্যক হলো আমাদের জন্য একটা কেন্দ্র প্রতিষ্ঠা করা যা পৃথিবীকে শান্তির নিশ্চয়তা দেবে। আমরা বাইতুল্লাহকে সেই স্থান, সেই প্রতিষ্ঠান, সেই শান্তিধাম বানিয়েছি যেখানে মানুষ চতুর্দিক থেকে সমবেত হবে এবং শান্তির শিক্ষা, শান্তি প্রতিষ্ঠার শিক্ষা নেবে। কিন্তু দুর্ভাগ্য আজকের মুসলমান আলেম এবং বিভিন্ন মুসলমান সরকারের এবং নেতৃবৃন্দের এবং জনসাধারণেরও তাদের অবস্থা সম্পূর্ণভাবে এর পরিপন্থী। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ হজের জন্য সমবেত হয়, সংবাদ আসে অনেক সময় যে একান্ত হজের সময় সেখানে ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যায়, অনেক সময় কঠোরভাবে সরকার তাদেরকে বাধাও দেয়। হজ করে বের হওয়ার পর এই শান্তিধামে কিছু শেখার পরিবর্তে হাজির লেভেল লাগিয়ে তারা ফিরে আসে, যেভাবে আমি পূর্বে দৃষ্টান্ত দিয়েছি। এরা সেখানে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কিন্তু শুধু বলি সর্বস্ব।
আর
হজগামীদের অধিকাংশ বা যাদের স্বাধীনতা রয়েছে হজে যাওয়ার, তারাই ইসলাম এবং আল্লাহর নামে জুলম এবং অশুভ আচরণ করছে। কত বড় দুর্ভাগ্য এটি এমন মুসলমানদের যে আল্লাহ এবং নির্দেশ অনুসারে জীবনযাপনের পরিবর্তে এটি থেকে দূরে সরে যাচ্ছে। কোরবানি এবং ত্যাগের উন্নত দৃষ্টান্ত স্থাপনের পরিবর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুসরণের পরিবর্তে এর প্রকৃত মর্ম অনুধাবন আর নিজেদের ইবাদত এবং নিজেদের কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করার পরিবর্তে আর সৃষ্টির মঙ্গল এবং হিত সাধনের পরিবর্তে নিজেদের দোয়া এবং নিজেদের শক্তি সামর্থ্য যোগ্যতা এবং সম্পদ সৃষ্টির জন্য খরচের পরিবর্তে এরা জুলম এবং অত্যাচার করছে, বর্বর আচরণ করছে। শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যে শান্তিধাম সৃষ্টি করেছেন, খানা কাবা শরীফের কথা যাবে বললাম, এরপরে শিক্ষক নিযুক্ত করেছেন তার সে প্রিয় নবীকে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামেই এই সবকিছু জুলম এবং অসভ্য আচরণ হচ্ছে। খানা খাবার প্রতি কোনো শ্রদ্ধা নেই, মহানবী সাল্লামের শিক্ষার কোন সম্মান এদের হৃদয়ে নেই। অথচ আল্লাহ তাআলা বলেন যে কাজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কাজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ তোমাদের কাছে খোদার পক্ষ থেকে জ্যোতি এসেছেন যিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটি অত্যন্ত স্পষ্ট বা সুস্পষ্ট গ্রন্থ এসেছে যা সকল বিষয়ে খোলাসা করে বর্ণনা করে। অতএব এই কিতাব বা গ্রন্থ থেকে সঠিক পথের দিশা নাও, কিন্তু এই কথাগুলো স্বয়ং তোমাদের জন্য বোঝা সম্ভব নয়, তাই এটি বোঝানোর জন্য সেই রসুলের পথ মানে চেয়ে থাকো যিনি এই গ্রন্থের ব্যবহারিক তাফসির, যা সম্পর্কে মহানবী স্ত্রী হযরত আয়েশা বলেছেন যে কানা খলকুহুল কোরআন, কেউ তার জীবন চরিত্রে এই মর্মে কালিমা লেপন করতে পারে কি যে তিনি কারো অধিকার খর্ব করেছেন, কারো উপর জুলুম করেছেন, এতিম বিধবা দুর্বল এবং শিশুদের অধিকার পদদলিত করেছেন? না, বরং তিনি তো এইসবের আশ্রয়স্থল ছিলেন। এই মহাগুরুর শিক্ষার উপর আজকের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আমল করে কি, তার উপর এর উপর প্রতিষ্ঠিত কি, যারা তার প্রাণনাশের ষড়যন্ত্র করত, যারা ইসলামকে নির্মূল করতে চাইত, যারা তার উপর আক্রমণ করেছে, যুদ্ধ চাপিয়েছে, তাদের মধ্য থেকে বন্দীদের সাথে তিনি কোমল ব্যবহার করেছেন। তিনি সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শত্রু বন্ধুর সাথে একই ধরনের ব্যবহার করেছেন। এটি এই কারণে তিনি মনে করতেন যে আল্লাহর নির্দেশ, তার স্নেহ, তার দয়া, ভালোবাসা ছিল সার্বজনীন, কারণ আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের আশীর্বাদ বা রহমতুল আলামিন আখ্যা দিয়েছেন। পক্ষান্তরে এদের আচার আচরণ দেখো, একজন সাংবাদিক কোন পত্রিকার প্রতিনিধি বা নিরীহ মানুষকে ধরে তার শিরচ্ছেদ করে, দেহ থেকে বিচ্ছিন্ন করে তার মাথা। এটি কোন ইসলামের উপর এরা আমল করছে বা ইসলামের নামে, কোন ইসলামের নামে তারা এমনটি করছে? তিনি চিরো দয়া এবং রহমতকে এতটা বিস্তৃত করেছেন যে তার এমন আদর্শ দেখে তার প্রাণের শত্রু তার দাসত্বের শৃঙ্খল বরণ করেছে। তিনি স্বীয় রহমত এবং করুণার গণ্ডিকে ব্যাপকত করার জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং ত্যাগের রীতি এবং নীতি সাহাবাদের শিখিয়েছেন। এটি শুধু মেষ, ছাগল বা গাভীর কোরবানি নয়, এটি প্রবৃত্তির কোরবানি ছিল। যেভাবে আমি বলেছি, শত্রুর পক্ষ থেকে যখন যুদ্ধ চাপানো হয়েছে, সেখানেও তিনি সকল নিরীহ মানুষের প্রাণের এবং জীবনের নিশ্চয়তা দিয়েছেন। যুদ্ধবন্দীদের সাথে কোমল ব্যবহার করে তাদেরকে তিনি মুক্তি দিয়েছেন। প্রশ্ন হল, আজকের এই কট্টর পন্থী শ্রেণী কি এ শিক্ষাই মেনে চলছে? স্বধর্মীয় নিরীহ নিষ্পাপ লোকদের, কলমা পাঠকারীদের নির্বিচারে হত্যা করে চলেছে বলে যে আমরা এই কোরবানি দিয়ে ত্যাগ স্বীকার করে শত্রুকে নিশ্চিহ্ন করছি, শিশুদের মগজ ধোলাই করে বিষক্রিয়ার মাধ্যমে তাদেরকে আত্মঘাতী, তাদের দ্বারা আত্মঘাতী বোমা হামলা করে বলে যে আমরা ত্যাগ স্বীকার করছি, কোরবানি দিচ্ছি। এগুলো এমন অপকর্ম যা খোদার অভিশাপকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোন ফলাফলের আসবে না। আল্লাহ তাআলা বলেন যে একজন কালেমা পাঠকারীকে হত্যা করা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। এটি এরা কোন ধরনের জাহান্নাম জান্নাতের সন্ধান করছে? এরা স্মরণ রাখে না যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় কি বলেছেন। অন্তিম বাক্যগুলোর প্রতি এদের হৃদয়ে কোন শ্রদ্ধা নেই, তারপরও মুসলমান হওয়ার দাবি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খুতবা সকল মুসলমানকে প্রকৃত মুসলমান বানানোর ক্ষেত্রে আলোকবর্তিকার ভূমিকা পালন করে। একটি হাদিস শোনাচ্ছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেছেন, হে মানব মণ্ডলী, এটি কোন দিন? সবাই সমস্যার উত্তর দেয় যে এটি আরাফাতের সম্মানিত ময়দান। এরপর তিনি জিজ্ঞেস করেন এটি কোন শহর, তারা বলে যে এটি সম্মানিত মক্কা নগরী। এরপর তিনি জিজ্ঞেস করেন যে এটি কোন মাস, মানুষ উত্তরে বলে যে এটি হজের সম্মানিত মাস। এই প্রশ্নোত্তরের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবন এবং তোমাদের সম্মান সেভাবে সম্মানিত এবং নিরাপত্তা লাভের যোগ্য, আর এগুলোর সম্মানকে পদদলিত করা তোমাদের জন্য সেভাবে নিষিদ্ধ যেভাবে এই দিন, এই শহর এবং এই মাস তোমাদের জন্য সম্মানিত এবং সম্মানকে পদদলিত করা তোমাদের জন্য নিষিদ্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বেশ কয়েকবার পুনরাবৃত্ত করেন। এরপর স্বীয় পবিত্র মস্তক আকাশের দিকে উন্নীত করে বলেন যে হে আমার প্রিয় খোদা, আমি কি তোমার বাণী পৌঁছে দিয়েছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল বাল্লাগত শব্দ বেশ কয়েকবার উচ্চারণ করেন। এরপর মানব মণ্ডলীকে সম্বোধন করে বলেন যে উপস্থিত মানুষজন এই কথাগুলো তাদেরকে পৌঁছে দেয় যারা এখানে উপস্থিত নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেন যে স্মরণ রেখো, আমার পর এমন কাফের হয়ে যেও না যারা পরস্পরের শিরচ্ছেদ করে এবং প্রাণহানি ঘটায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটি খোদা তালার দরবারে সত্যিকার অর্থে বাস্তবতার আয়নায় স্পষ্ট বহির প্রকাশ ছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবলিগের দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন এবং মানুষকে তাদের প্রকৃত দায়িত্ব সত্যিকার অর্থে বুঝিয়ে দিয়েছেন যে মানুষের মৌলিক অধিকারের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে, তাদের ধন, তাদের প্রাণ এবং তাদের সম্মানের জন্য কখনো হুমকির কারণ হবে না। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য শেষ বাণী ছিল, বিদায়ী বক্তব্য ছিল। এতে কোথায় লেখা আছে যে তোমরা পরস্পরের রক্তপিপাসু হয়ে যেও? হ্যাঁ, এটি বলেছেন যে পরস্পরকে শিরচ্ছেদ করে তোমরা কাফের হয়ে যেও না, আমাদেরকে এরা কাফের আখ্যা দে। মহানবী ইসলামের এই উক্তি অনুসারে তাদের নিজেদের অবস্থান কি এবং কোথায় তা খতিয়ে দেখা উচিত। তো এই নসিহত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কোরবানি সংক্রান্ত, যার ব্যাখ্যা হযরত ইবনে আব্বাস যথার্থ করেছেন যে মৌলিক অধিকারের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে, স্বজনদের সাথে যেখানে দয়াদৃষ্টিত হওয়ার নির্দেশ রয়েছে সেখানে অন্যদের সাথে এমনকি শত্রুদের প্রেক্ষাপটে বলেছেন জলায়জরেমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিল, কোন জাতির শত্রুতা যেন কোনোভাবে তোমাদের অবিচারে প্রবৃত্ত না করে। তাই প্রশ্ন উঠে যে কোথায় সেই সকল মুসলমান সরকার যারা এমন সুবিচার প্রতিষ্ঠা করে পৃথিবীর শান্তির ভিতকে দৃঢ় করবে, একজনও কি আছে তাদের মাঝে এমন? এই নির্দেশাবলীতে কোথায় কোন আল কায়দা বা তালেবান বা আফ্রিকার বোকো হারাম বা অন্য যে যত সংগঠন আছে ইসলামের নামে নির্যাতনমূলক সরকার এবং ক্ষমতা প্রতিষ্ঠার কোথায় নির্দেশ রয়েছে? এতে এদের উচিত ছিল শান্তি প্রতিষ্ঠাকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং শান্তির যুবরাজ, শান্তি এবং প্রেম প্রীতি এবং ভালোবাসার শিক্ষা যে গ্রন্থ দেয় সেটিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত হওয়া এবং শান্তি এবং নিরাপত্তার কারণ হওয়া। আর এই যুগে এরা খোদার পবিত্র দৃষ্টিতে আরো বেশি ধৃত হওয়ার বা ধরা পড়ার পর্যায়ে পৌঁছে গেছে। কেবল খোদা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে সেই উৎকর্ষ শিক্ষকের উৎকর্ষ শিষ্য এবং নিষ্ঠাবান প্রেমিকও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে গেছেন, যাকে খোদা তাআলা উম্মতে ওয়াহিদা বা ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার জন্য উম্মতে মুস্তাফার উপর অনুগ্রহ করত প্রেরণ করেছেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশিরাতের দোয়ার ফলস্বরূপ এই যুগের মুসলমানদের জন্য পাঠিয়েছেন। তার রাতের ব্যাকুল দোয়ার ফল বলা যায় তাকে, যিনি ত্যাগ এবং কোরবানির প্রকৃত মর্ম বোঝানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যুগে প্রেরিত হয়েছেন। অতএব যতক্ষণ খোদার এই প্রেরিতকে মুসলমানরা গ্রহণ না করবে, তারা এভাবেই হাবুডুবু খেতে থাকবে, মানুষ মানুষকে হত্যা করবে, খুন করবে, আল্লাহ এবং রসুলের নামে অন্যায় এবং জুলুম করে খোদার শাস্তিকে এরা আমন্ত্রণ জানাবে। খোদা তাআলা এদেরকে বিবেক বুদ্ধি দিন, মুসলমানদের মাঝে প্রকৃত উপলব্ধির সৃষ্টি হোক যে হযরত ইব্রাহিম এবং ইসমাইলের কুরবানি, খানা কাবা নির্মাণ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবের উদ্দেশ্য কুরবানির মানকে উন্নত ও সমুন্নত করে আল্লাহ এবং বান্দাদের অধিকার প্রদান এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ছিল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে এই কুরবানির বোধ বুদ্ধি এবং উপলব্ধি আমাদের মাঝে সৃষ্টি করুন। বাহ্যিকভাবে মেষ এবং গবাদি পশু কুরবানির পরিবর্তে কুরবানির প্রকৃত চেতনা এবং উপলব্ধি নিজের মাঝে সৃষ্টির মাধ্যমে যেন নিজেদের দায়িত্ব পালন করতে পারে, পৃথিবীকে শান্তি এবং নিরাপত্তা যেন প্রদান করতে পারি। দোয়া হবে খুতবা সানিয়ার পর বা দ্বিতীয় খুতবার পর আমরা দোয়া করব। দোয়ায় আমাদের শহীদ পরিবারগুলোকে স্মরণ রাখবেন, আল্লাহ তাআলা শহীদদের পদমর্যাদা উন্নীত করুন, তাদের কোরবানির অচিরেই ফল প্রকাশিত হোক। যদিও খোদা তালার বিশেষ অনুগ্রহে প্রতিটি কোরবানি অত্যন্ত উর্বরতার কারণ হয়ে থাকে, জামাতের উন্নতির কারণ হয়ে থাকে, কিন্তু যে সকল অঞ্চলে এই কোরবানি দিচ্ছে আহমদী ভাইয়েরা, আমাদের জন্য স্বাচ্ছন্দ্য সৃষ্টি করুন, আমাদের ভাইদের খোদা তালা হেফাজত করুন, আহমদী বন্দীদের জন্য দোয়া করুন, খোদা তালা তাদের মুক্তির ব্যবস্থা করুন, যারা আর্থিক ত্যাগ স্বীকার করছে তাদের জন্য দোয়া করুন, ওয়াকফিন জিন্দেগি যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জন্য দোয়া করুন, তাদেরকে দোয়ায় স্মরণ রাখুন। যে সমস্ত আহমদ স্বেচ্ছাসেবী সময় দিয়ে থাকে তাদের জন্য দোয়া করুন। দরিদ্র অভাবী লোকদের জন্য দোয়া করুন, খোদা তাদের সমস্যা দূর করুন। পাকিস্তানের নির্যাতিত আহমদীদের জন্য, ইন্দোনেশিয়ার আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের সকলকে সকল কষ্টের হাত থেকে রক্ষা করুন। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল আহমদের জন্য দোয়া করুন, খোদা তাদের সকল সমস্যা থেকে মুক্ত করুন। নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করুন, মুসলমানদের মাঝে অনেক নির্যাতিত শ্রেণী রয়েছে, খোদা তাদেরকে জুলুম এবং অন্যায়ের হাত থেকে পরিত্রাণ দেন। অনেকেই নির্যাতিত আর সেই নির্যাতনের ভয়ে তারা সত্য গ্রহণ করতে পারে না বা কিছু কঠোরতার বা কঠিন পরিস্থিতির কারণে সত্য গ্রহণ করতে পারছেন, তাদের এই পরিস্থিতির নিরসন হোক। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদের সমস্যার সমাধান করুন। উম্মতে মুসলিমার জন্য সার্বিকভাবে দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দেন, যেভাবে পূর্বেই বলেছি। ইসলামের নামে অন্যায় কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংগঠন রয়েছে, তাদের নিশ্চিহ্ন হওয়ার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা অচিরেই তাদের হাত থেকে মুক্তি দেন এবং ইসলামের প্রকৃত শিক্ষা পৃথিবীর সামনে যেন স্পষ্ট হয় আর পৃথিবী যেন এর ক্রোড়ে আশ্রয় নিতে পারে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.
دعا کر لیں. آمین. آپ کو عید مبارک بھی ہو اور تمام دنیا کے احمدیوں کو بھی عید مبارک. اللہ تعالیٰ ہر لحاظ سے برکت فرمائے. السلام علیکم و رحمۃ اللہ. السلام علیکم.